ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের বক্তব্য। রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
মায়ানমার থেকে পলাতক যে হিন্দু শরণার্থীরা এখন বাংলাদেশে, তারা ভারতবর্ষে স্থায়ী আশ্রয় চাইছেন।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আন্তর্জাতিক গণ আদালতে যুদ্ধ অপরাধী হিসেবে অভিযুক্ত হতে চলেছেন নোবেলজয়ী মিয়ানমার নেত্রী অং সান সু চি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির জবাবে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছেন। পিয়ংইয়ং সরকারের সঙ্গে দ্বন্দ্বে কৌশল নির্ণয়ের জন্য তিনি আজ দক্ষিণ কোরিয়া এবং জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। প্রথমে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন এবং পরে তাঁদের সঙ্গে একত্রে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হবেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উপর্যুপুরি পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখার ব্যর্থ প্রচেষ্টা নিয়েই তাঁরা কথা বলবেন। ট্রাম্প যে নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা বলছেন, সে ব্যাপারে এখনও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি যে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞা থেকে তা কতখানি অন্যরকম হবে। নিরাপত্তা পরিষদের ওই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার রপ্তানি এবং জ্বালানি শক্তিকে লক্ষ্য করেই আরোপ করা হয়। সামুদ্রিক ঘূর্ণিঝড় মারিয়ার ফলে আজ পোর্টোরিকোতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। গোটা দ্বীপ জুড়েই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে, বহু এলাকা প্লাবিত হয়েছে এবং অন্তত একজন এতে প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই পোর্টোরিকো অঞ্চলে গত 50 বছরে এটি ছিল সবচাইতে শক্তিশালী ঝড়। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন থাকায় এবং যোগাযোগ সম্ভব না হওয়ায় ক্ষয়ক্ষতি সবটুকু এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। পোর্টোরিকোর জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান আবনের গোমেস বলছেন যে এ পর্যন্ত পাওয়া তথ্য খুব সুখকর নয়। এই ঝড়ের পথে যা কিছু ছিল তার সবটাই বিধ্বস্ত হয়েছে। 11,000-এরও বেশি লোক পোর্টোরিকো জুড়েই শত শত আশ্রয় শিবিরে চলে যায়। হারিকেন মারিয়ার কারণে কোনো কোনো জায়গায় প্রায় 89 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রচণ্ড বাতাসে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেলফোনের সংযোগ টাওয়ার পড়ে গেছে এবং ছাদ উড়ে গেছে। সানহুয়ানে জাতীয় আবহাওয়া দপ্তর বলছে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার অবশ্য আশা করছে যে পানির পরিমাণ এবং প্রচণ্ড বাতাস দিনে আরও পরের দিকে কমে আসবে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে গতকাল বিপুল সংখ্যক লোক অবরুদ্ধ মুসলিমদের মানবিক সাহায্যে চালানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে, পরে পুলিশ তাদের তাড়া করে। সরকারের তথ্য দপ্তর জানাচ্ছে যে প্রায় 300 জন প্রতিবাদকারী বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে একটি জাহাজ ঘাটে সমবেত হয়, যেখানে খাদ্যদ্রব্য, পানি এবং মশারি সহ প্রায় 50 টন সাহায্য সামগ্রী একটি নৌকোয় তোলা হচ্ছিল। রাজ্যের উত্তরাঞ্চলে আটকে পড়া রোহিঙ্গা মুসলমানদের জন্য এইসব সাহায্য সামগ্রী দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। শান্তির জন্য বৌদ্ধ ধর্মগুরুদের আবেদন অগ্রাহ্য করে লোকজন পাথর নিক্ষেপ শুরু করে এবং পুলিশের ওপর পেট্রোল বোমাও নিক্ষেপ করে। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ ফাঁকা গুলি চালায় এবং শেষ পর্যন্ত জনতাকে ছত্রভঙ্গ করতে সমর্থ হয়। 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসের শেষের দিকে রাখাইন রাজ্যে একদল রোহিঙ্গা জঙ্গি কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে হামলা চালানোর পর এক সামরিক অভিযান চালানো হয়। এতে শত শত লোক প্রাণ হারায়। রোহিঙ্গাদের গোটা গ্রাম পুড়িয়ে দেওয়া হয় এবং এর ফলে 4,20,000 মানুষ প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। এখনও হাজার হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্যে আছে। তাদের প্রয়োজন খাদ্য এবং অন্যান্য সহায়তা। জাতিসংঘ বলছে যে রোহিঙ্গাদের প্রতি এ আচরণ জাতিগোষ্ঠীগত শুদ্ধি অভিযানের আক্ষরিক দৃষ্টান্ত। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকেট সাংবাদিকদের বলেছেন যে আমেরিকা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও সাহায্য দেবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
রাষ্ট্রদূত বিশাল সংখ্যায় রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে গ্রহণ করা এবং তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তিনি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে সাধুবাদ জানিয়েছেন। রাষ্ট্রদূত মিয়ানমারের সংকট নিরসনে কোফি আনান কমিশনের সুপারিশকে বাস্তবসম্মত উল্লেখ করে বলেন, অং সান সুচি তার ভাষণে বলেছেন যে তিনি ওই সুপারিশ বাস্তবায়ন করবেন। দেশত্যাগী রোহিঙ্গারা ওই ভিত্তিতে আবার নিজ দেশে ফেরত যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে বাংলাদেশ এবং মিয়ানমারকে আলোচনায় বসার তাগিদ দেন। তিনি বলেন, রাখাইনের ঘটনা এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব এবং নিরাপত্তার উপরে হুমকির সৃষ্টি করতে পারে, আর যে বিদ্বেষ এবং বিশৃঙ্খলার জন্ম হয়েছে তা হয়তো দীর্ঘকাল ধরে চলবে, যা কোনো ক্রমেই কাম্য নয়। এদিকে বাংলাদেশের বান্দরবনে রোহিঙ্গাদের জন্য একটি ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে গেলে 9 জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা হিন্দু শরণার্থীরা ভারতে আশ্রয় চাইছেন, কিন্তু ভারত সরকার নীতিগতভাবে তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায়। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের টেলিফোন বার্তা।
একদিকে মিয়ানমারের সেনাবাহিনীর আক্রমণ, অন্যদিকে রোহিঙ্গা জঙ্গিদের থেকে হামলা। মিয়ানমার থেকে হাজার হাজার হিন্দু শরণার্থীরা পালিয়ে এসে আপাতত বাংলাদেশে, কিন্তু এরা বৌদ্ধ গরিষ্ঠ মিয়ানমার কিংবা মুসলিম গরিষ্ঠ বাংলাদেশের বদলে স্থায়ীভাবে আশ্রয় চাইছেন হিন্দু গরিষ্ঠ ভারতে। এই দাবিকে সমর্থন করে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বলছেন, ওই শরণার্থীদের এটাই তো স্বাভাবিক দাবি, আর অন্যান্য দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান শরণার্থীরাও তো এর আগে আশ্রয় পেয়েছে ভারতে। কিন্তু সুপ্রিম কোর্টে রোহিঙ্গা শরণার্থীদের ভারত থেকে বহিষ্কারেরই অবস্থান নিয়েছে ভারত। এটা কি সম্ভব যে সরকার শীর্ষ আদালতকে এবার বলবে তারা মুসলিম রোহিঙ্গাদের বহিষ্কার চাইলেও হিন্দু রোহিঙ্গাদের ভারতেই থাকতে দিতে রাজি? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং আফগানিস্তানকে স্থিতিশীল করার ব্যাপারে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকার সংকল্প ব্যক্ত করেছে, কিন্তু বলেছে যে ওই যুদ্ধবিধ্বস্ত দেশে তার ঘোর শত্রু ভারতের কোনো রকম রাজনৈতিক বা সামরিক ভূমিকা তার কাছে গ্রহণযোগ্য নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন। স্মরণ করা যেতে পারে যে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান যুদ্ধ এবং দক্ষিণ এশিয়া বিষয়ে তাঁর বহুল প্রত্যাশিত নতুন কৌশলের রূপরেখা ব্যাখ্যা করে যে বক্তব্য রাখেন, তাতে তিনি আফগানিস্তানে ভারতের বর্ধিত ভূমিকার পক্ষে কথা বলেন। তবে পাকিস্তান দীর্ঘদিন ধরেই এ ব্যাপারে তার আপত্তি জানিয়ে এসছে। আব্বাসি বলেন, ভারত যদি অর্থনৈতিক সহযোগিতা দিতে চায় সেটা তাদের ব্যাপার, তবে আমরা আফগানিস্তানে ভারতের কোনো রকম রাজনৈতিক বা সামরিক ভূমিকা মেনে নেব না। তিনি সতর্ক করে দেন যে এর ফলে পরিস্থিতি আরও জটিল হবে এবং কোনো কিছুরই নিষ্পত্তি হবে না। ইসলামাবাদের অভিযোগ হচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা আফগান নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগ সাজসে পালিয়ে যাওয়া রাষ্ট্রবিরোধী জঙ্গিদের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্র করছে। আফগানিস্তান ও ভারত উভয়ই এই সব অভিযোগ অস্বীকার করেছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আজ জানিয়েছেন যে তাঁর বাহিনী ইরাকে ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত সর্বশেষ শহর হাউইজার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আক্রমণ অভিযান শুরু করেছে। বাগদাদের 240 কিলোমিটার উত্তরে এবং কিরকুকের ঠিক পশ্চিমে হাউইজা অবস্থিত। 2014 সাল থেকে আইএস জঙ্গিরা এই শহরটি নিয়ন্ত্রণ গ্রহণ করে। সেই সময় তারা ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিশাল এলাকা দখল করে নিয়েছিল। জাতিসংঘ বলছে যে গত 3 বছরে ওই এলাকা থেকে 1 লক্ষেরও বেশি অসামরিক লোকজন অন্যত্র পালিয়ে যায় এবং প্রায় 25,000 লোক যারা সেখানে থেকে গেছে তারা সামনের সপ্তাহগুলোতে লড়াইয়ের বড় রকমের ক্ষতির শিকার হতে পারে। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক দপ্তর বলছে যে আরও বর্ধিত হারে পালিয়ে আসা লোকজনদের সাহায্যের প্রস্তুতির জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষ এবং ত্রাণ সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। হাজার হাজার বিক্ষোভকারী আজ ফিলিপিন্সের রাজধানী রাস্তায় রাস্তায় নেমে এসছে এবং স্বদেশবাসীকে সতর্ক করে দিয়েছে যে প্রেসিডেন্ট রডরিগো দুর্তেতের অধীনে দেশটিতে আবারও স্বৈরতন্ত্র ফিরে আসতে পারে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকট রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমার ও বাংলাদেশকে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংস পরিস্থিতির কারণে যে 4 লক্ষাধিক শরণার্থীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, যুক্তরাষ্ট্র তার ভূয়সী প্রশংসা করেছে। বৃহস্পতিবার ঢাকায় ভয়েস অব আমেরিকা সহ নির্ধারিত স্বল্প সংখ্যক সাংবাদিকদের সাথে আলোচনাকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকট বলেন, রোহিঙ্গাদের জন্য যে 3 কোটি 20 লাখ ডলার অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে, তার বিশাল অংশ অর্থাৎ 2 কোটি 85 লাখ ব্যয় হবে বাংলাদেশের আশ্রয় না রোহিঙ্গা শরণার্থীদের জন্য, বাকি অর্থ ব্যয় হবে রাখাইনে। ইউএসএআইডি রোহিঙ্গাদের জন্য 4 কোটি 50 লাখ ডলার খাদ্য সাহায্যের ঘোষণা দেবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন। রাষ্ট্রদূত বার্নিকট মিয়ানমারের রাখাইন রাজ্যে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাকে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রদূত রাখাইনের রোহিঙ্গা সংকট নিরসনে কোফি আনান কমিশনের সুপারিশকে বাস্তবসম্মত উল্লেখ করেন এবং বলেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চি তার সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, যত দ্রুত সম্ভব ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশত্যাগী রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে পারে এমনটাই যুক্তরাষ্ট্র দেখতে চায়। কোফি আনান কমিশনের সুপারিশ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। আসার বিষয় যে ইতিমধ্যে সংকট সমাধানের একটি পথ নির্দেশিকা বা রোডম্যাপ আমাদের কাছে আছে। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে অং সান সু চিও রাজি আছেন। সংকট নিরসনে রাষ্ট্রদূত বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আলোচনার তাগিদ দেন। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে যত শীঘ্রই সম্ভব এই আলোচনা হবে ততই মঙ্গল, কারণ দুই সরকার আলাপ আলোচনা করে সম্মত না হলে বিশ্ব সম্প্রদায় আন্তর্জাতিক সংস্থা সহ কি এটা করে দেবে, তারা সহায়তা করতে পারবে তখনই যখন দুপক্ষ একটি ঐকমত্যে পৌঁছাবে, তবে বাংলাদেশ এক্ষেত্রে সঠিক পথেই রয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে চীন এবং ভারতের ভূমিকা নিয়ে রাষ্ট্রদূত বলেন, তিনি বললেন, এটা এমনই এক সংকট যা দ্বিপাক্ষিক ভিত্তিতে সমাধান সম্ভব নয়, আর এটি বাংলাদেশের একক উদ্যোগও সমাধান সম্ভব নয়, এটা কোয়াড ডিপ্লোমেসি বা নীরব এবং সতর্ক কূটনীতির মাধ্যমেই করতে হবে। আঞ্চলিক শক্তিসমূহকে যেমন এর সাথে সম্পৃক্ত করতে হবে, এর বাইরেও অন্যান্যদের সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, এর মধ্যেও আঞ্চলিক পর্যায়ে বাণিজ্য সহযোগিতা চলছে, চীনের বাণিজ্য স্বার্থ আছে, তবে এটা মনে রাখতে হবে যে বাণিজ্য সহ সামগ্রিক সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা প্রয়োজন। 25 আগস্টের পরে যা কিছু ঘটছে তা একে ব্যাহত করছে, এরকম তা চলতে থাকলে আর কারো পক্ষেই বিনিয়োগ সম্ভব নয়, যে কোনো ধরনের সংঘাত বিনিয়োগের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, রাখাইনের ঘটনা এই অঞ্চলের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি হুমকির সৃষ্টি করতে পারে। মিয়ানমারের রাখাইনের সংকট কি যুক্তরাষ্ট্রের সাথে মিয়ানমারের সম্পর্কে প্রভাব বিস্তার করবে এমন এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বার্মায় দীর্ঘ মেয়াদী সামরিক শাসনের পরে গণতন্ত্র এসেছে, এটাও সত্য যে ওই দেশটিতে সামরিক বাহিনীর ভূমিকা এখনো ভালোভাবে আছে এবং খুবই স্পষ্টভাবে আছে, তবে গণতন্ত্রে সবাইকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। রাষ্ট্রদূত উগ্রবাদ এবং জঙ্গিবাদের সমালোচনা করেন। রাষ্ট্রদূত রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা করেন এবং ওই উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এখানে বৃহত্তর ওয়াশিংটনে বিভিন্ন বাংলাদেশী সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছেন। সেখানে রয়েছেন সহকর্মী তাহিরা কিবরিয়া। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলছেন তাহিদুল ইসলাম।
তাহিরা কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। রোহিঙ্গাদের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, সেই বিক্ষোভের সবশেষ অবস্থা যদি আমাদেরকে একটু জানান।
এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক বাইরে। আমরা সি স্ট্রিট এবং 22তম রাস্তা যাকে বলে 22nd স্ট্রিটের কর্নারে দাঁড়িয়ে আছি এবং এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, অনেক প্রবাসী বাংলাদেশে উপস্থিত হয়েছেন। এদের অনেকেই এসেছেন ওয়াশিংটন ডিসির অদূরে ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়া রাজ্য থেকে। আমরা ইতিমধ্যে জানি এবং সারা বিশ্ব জানে যে অগস্ট মাসে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আরাকান রাজ্যের রোহিঙ্গাদের ওপরে যে নৃশংস অত্যাচার চালিয়েছে সেই অত্যাচারের প্রতিবাদেই এরা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসির সদস্যরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন এবং এদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশে আরো অন্যান্য সংগঠনও। তাওহিদ, আপনি হয়তো শুনতে পাচ্ছেন স্লোগান দেওয়া হচ্ছে, লোকজন কথা বলছেন, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি, আমরা শুনতে পাচ্ছি। এবং আপনি যদি আমাদেরকে একটু জানান যে আসলে সেখানে কত পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন এবং আয়োজকদের কারো সঙ্গে কি আপনার কথা হয়েছে?
জি, এখানে বেশ অনেক মানুষই উপস্থিত হয়েছেন। আপনি তো জানেন আজকে বৃহস্পতিবার এবং এখন 12টা বেজে গেছে, তার মানে লোকজন চাকরি থেকে কর্মবিরতি নিয়ে তারা উপস্থিত হয়েছেন এখানে এবং আমি দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু প্রবাসী বলবো না, ফরেনার যারা ওয়াশিংটন ডিসিতে বেড়াতে আসেন তারাও দাঁড়িয়ে গেছেন যে কি হচ্ছে। আর এখানে অনেক প্ল্যাকার্ড লিখেছেন ওনারা এবং সেই সব প্ল্যাকার্ডগুলি আমি আস্তে আস্তে আপনাদের জানাবো। তো এখানে শুধুমাত্র যে বাংলাদেশিরা বা প্রবাসী বাংলাদেশিরা জড়ো হয়েছেন তাই নয়, এবং এদের এই সমাবেশ দেখার জন্য এবং কি ঘটনা ঘটছে সেটা দেখার জন্য অনেকেই জমায়েত হয়েছেন এখানে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরই এক ভাই ফ্লায়ার্স দিচ্ছে, তো এটা একটা খুব ইতিবাচক একটা সাড়া আমি বলবো। আর আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি রিদওয়ান চৌধুরী একজন সদস্য, তো তার মুখ থেকেই আমরা জেনে নেই যে এখানে তারা কি বার্তাটি দিতে এসেছেন। রিদওয়ান, আপনি তো এই সমাবেশের একজন উদ্যোক্তাও বলা চলে, তো আপনারা কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন আজকে এবং কি বার্তা দিতে যাচ্ছেন?
যেটা ধন্যবাদ তাহিরা আপা, আমরা যেটা এখানে আমাদের প্রাইমারি পারপাস যে আমরা অ্যাটেনশন ড্র করতে চাই জেনারেল পাবলিক এবং স্টেট ডিপার্টমেন্টকে। আমরা একটা মেমোরান্ডামও ডেলিভার করবো স্টেট ডিপার্টমেন্ট এবং মায়ানমার এমবাসিতে, যেটাতে বেসিকলি হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ দি হিস্টোরিক্যাল জেনোসাইড ইন ম্যানকাইন্ড। এই এই মায়ানমারে যেটা হচ্ছে এটা হিউম্যান রাইটস, not about Muslim or any ethnic minority, it is a human rights issue, minority group ke specific target kara hoche eta amra tule dhorte chai ebong amra world leaders ke encourage korte chai je tara jate diplomatic pressure create kore Myanmar government er upore ebong প্রেশার ক্রিয়েট করে যাতে হিউম্যানিটেরিয়ান এইড ডেলিভার করতে পারে, জার্নালিস্টকে অ্যাক্সেস দেয়। এই অ্যাক্সেস মায়ানমার গভর্নমেন্ট বন্ধ করে রাখছে, মিলিটারিয়াম বন্ধ করে রাখছে। জার্নালিস্ট যদি ওখানে অ্যাটেন্ড করতে না পারে আমরা ট্রু জানতে পাচ্ছি না। রিসেন্টলি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে স্যাটেলাইট ইমেজ পাবলিশ করছে ইনক্লুডিং ইউনাইটেড নেশন, তাতে দেখা যাচ্ছে যে জীবন্ত বাচ্চাদেরকে জ্বালিয়ে ফেলতেছে, মহিলাদেরকে
নারীদের উপর
400,000 রোহিঙ্গা বাংলাদেশে সোফার রেফিউজি ক্যাম্পে আছে, তার মধ্যে অ্যাকর্ডিং টু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আমরা কি বার্তাটা এখানে দেব আজকে? আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দাঁড়িয়ে আছি।
জি, আমরা এখানে স্পেসিফিকলি বার্তা দিতে চাই যে ইউনাইটেড স্টেট একজন ফ্রি ওয়ার্ল্ডের লিডার হিসাবে তাদের দায়িত্ব আছে তারা যাতে ডিপ্লোম্যাটিক প্রেশার ক্রিয়েট করে হিউম্যানিটেরিয়ান এইড ডিস্ট্রিবিউট করার জন্য এবং এই থেকে জার্নালিস্ট অ্যাক্সেস দেওয়ার জন্য, প্লাস মায়ানমার গভর্নমেন্টকে এই হিউম্যান জেনোসাইড বন্ধ করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এখানে প্ল্যাকার্ড হাতে অ্যান্থনি পিয়ুষ গোমেজ, ওনার কাছে আমি জানবো ওনার হাতে রয়েছে স্টপ রোহিঙ্গা জেনোসাইড। অ্যান্থনি পিউস, আপনি তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন সরকারের সাথে, আপনি আমাদের বলবেন আপনার এই আজকের সমাবেশের প্রতিক্রিয়া কি?
আজকে মূলত আমরা সবাই এখানে সমবেত হয়েছি মানবিক কারণে, এটা কোনো ধর্মীয় নয়, এটা কোনো রাজনৈতিক নয়, মানুষ হিসেবে মানুষের জন্য যদি আমরা ফিল না করি, মানুষের প্রতি অন্যায় হলে, অত্যাচার হলে পরে সেটাকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে কোথায় আমাদের মানবিকতা? আমরা সভ্য বিশ্বে বাস করেও আমরা চারিদিকে দেখছি যুদ্ধ বিগ্রহ, মানুষের উপর অত্যাচার, এবং রোহিঙ্গাদের বিষয়টি এবার বিশেষ করে গত কয়েক সপ্তাহের মধ্যে যে সমস্ত নিধন যজ্ঞ আমরা দেখেছি, হত্যা হচ্ছে তাদের উপরে, মহিলাদের শিশুদের হত্যা করা হচ্ছে, আগুন জ্বালিয়ে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের উপরে পাশবিক অত্যাচার করে তাদেরকে হত্যা করা হচ্ছে, এটা নির্মম, এটা অমানবিক, এবং এই অমানবিক অত্যাচারের প্রতিবাদ হওয়া উচিত, এবং আমাদের বিবেকবোধ নিয়ে আমরা সেই প্রতিবাদ করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি। দে গেভ হার আ নোবেল প্রাইজ, এটা শুনলে এখন আমাদের কাছে হাসি পায়, এই জন্য তিনি রক্ষক হয়ে নোবেল প্রাইজ নিয়ে আজকে বিবেকহীনভাবে দাঁড়িয়ে আছেন। এবং অং সান সুচির কথাই উল্লেখ করতে চাচ্ছি, তার অনেক আগে থেকে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল যাতে রোহিঙ্গাদের উপর অত্যাচার না হয়, যখন শুরু হয়েছিল সেই মুহূর্তেই তার দরকার ছিল এটাকে বন্ধ করে দেয়া। এবং আমরা এখানে আজকে প্রতিবাদের ভাষা নিয়ে এসেছি রোহিঙ্গাদের, হ্যাঁ এখানে লেখা আছে Why are you killing Rohingya people? They are human beings. They are part of Myanmar. আপনারা এভাবে মানুষকে হত্যা করে এই অমানবিক নির্যাতন চালিয়ে যেতে পারেন না, আমাদের দাবি। ওয়াশিংটন ডিসিতে এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মানবাধিকার সংস্থা এবং বিশ্বের সমস্ত বিশ্ববাসীকে আমরা আবেদন জানাবো, সবাই এগিয়ে আসুন, আপনারা এই অত্যাচারের প্রতিবাদ করুন এবং এটাকে বন্ধ করার জন্য সবাই এগিয়ে আসুন এবং শক্তিশালী।
আপনাকে অনেক ধন্যবাদ।
তাহিরা কিবরিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি যদি আপনার মাধ্যমে কি আমরা একটু জানতে পারি যে ওখানে যারা রয়েছেন তারা বাংলাদেশের ভূমিকা নিয়ে কি মন্তব্য করতে চান? কারণ আমরা এরই মধ্যে জানি যে বাংলাদেশে 4 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে জাতিসংঘের হিসেব মতে, এবং জাতিসংঘই বলছে সেই সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যেতে পারে।
তো আমরা জেনে নিব বাংলাদেশে এতটা এগিয়ে এসেছে এবং শরণার্থীদের আশ্রয় দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, এবং সেই বিষয়টাও আমরা আসবো। আমরা একটুখানি জেনে নিতে চাই যে এই যে প্রতিবাদ বিক্ষোভ আয়োজন করেছে সেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর এখানে আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি তার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি যে কি বার্তা তারা আজকে দিতে চাচ্ছেন।
আমরা প্রথমত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে যে তারা এত বড় একটা স্যাক্রিফাইস করছেন যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, এবং তাদের সেলফ ডিটারমিনেশন রাইটের প্রতি, তাদের হিউম্যান রাইটের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন, এবং হাজার হাজার শরণার্থীদের তারা বরণ করেছেন, ব্যবস্থার তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করছেন, মেডিসিনের ব্যবস্থা করছেন। আমরা আজকে দাঁড়িয়েছি এখানে, সমবেত হয়েছি এটার প্রতিবাদ জানাতে মিয়ানমার গভর্নমেন্টকে, যে হিউম্যান রাইটস ভায়োলেশন এবং সেলফ ডিটারমিনেশন রাইট ভায়োলেশন, মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা, এটা আন্তর্জাতিক আইনে জঘন্য অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে এটা গ্রস ভায়োলেশন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ববাসীকে আমরা সচেতন করছি যে মিয়ানমার সরকার কি করছেন, এবং তাদের মিয়ানমার সরকারের যে এই ধরনের তাদের যে এই ধরনের অমানবিক কার্যকলাপ সেটা বিশ্ববাসী তাদেরকে মানে প্রতিবাদ জানানো দরকার এবং তার প্রতিকারের ব্যবস্থা নেওয়া দরকার।
মোহাম্মদ আলমগীর, আপনার কাছে আরেকটি জিনিস আমি জানতে চাচ্ছি, আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্ট, তো আপনারা এই মুহূর্তে রোহিঙ্গা শরণার্থীদের জন্য কোনো ত্রাণ সামগ্রী বা অর্থ পাঠাচ্ছেন কি, এর কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কি?
জি, আমরা বাগডিসি থেকে না, শুধু সারা কমিউনিটি থেকে বিভিন্ন ভাবে আমরা ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা এই ব্যাপারে গভর্নমেন্টের সাথে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করছি, এবং আমরা ডোনেশন বক্স ওপেন করেছি যে যারা ডোনেশন করতে চান আমরা সরাসরি সাহায্যটা রোহিঙ্গাদের যাতে পায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।
বাংলাদেশে এই কমিউনিটির কাছ থেকে আপনারা কেমন সাড়া পাচ্ছেন?
আমরা প্রচন্ড সাড়া পাচ্ছি, অ্যামাউন্ট বলা যাবে না কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু আমরা প্রচন্ড সাড়া পাচ্ছি যে তারা হেল্প করবেন, আগে আসবেন এবং
এই মহৎ কাজের জন্য আরো সবাই এগিয়ে আসুক আমরাও চাই। অনেক ধন্যবাদ আপনাকে। তাওহিদ, আপনি লাইনে আছেন?
জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি।
তো এখানে এখন যে অবস্থা দেখছি লাউডস্পিকারে আপনি অনেক কিছু শুনতে পাচ্ছেন, তো আমি আমাদের শ্রোতাদের একটুখানি শোনাতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি।
তো এখন মোটামুটি এই সমাবেশ এখন মিছিল করে স্টেট ডিপার্টমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এগিয়ে যাবে। তো এখানে আরো আছেন, আমি একজন ছাত্রীকে দেখতে পাচ্ছি এখানে, খুবই কম বয়স, সে এসেছে। তার নাম, আপনার নামটা বলবেন? আপনার নামটা আবার বলুন। ফারিহা সিদ্দিকী। আচ্ছা, আপনি তো ইউএমবিসি ছাত্রী, তাই তো? তো আপনার হাতে আমি একটা কাগজ দেখতে পাচ্ছি, মেমোরেন্ডাম। তো আপনি কি আমাদের বলবেন, যে একটু শোনাবেন?
Okay, so this act of violence must stop now. This persecution must stop. This ethnic cleansing must stop now. Aung San Suu Kyi must act as a leader now, or she should return her Nobel Peace Prize. She has a chance to reverse the situation as stated by United Nations Secretary General Antonio Guterres.
তাহলে খুব ছোট করে আমরা এই মেমোরান্ডামের অংশবিশেষ শুনলাম। তো এখন
আমি আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন একটু জেনে নিতে চাই। এই বিক্ষোভ সমাবেশটি আসলে কতক্ষণ চলবে? এবং আমি যেমনটা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম, আপনি এরই মধ্যে জানিয়েছেন, আপনি যদি অন্য কারো কাছ থেকে জানাতে পারেন যে বাংলাদেশ যে ভূমিকাটি নিয়েছে, অর্থাৎ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, একই সঙ্গে বাংলাদেশ আবার মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে যাতে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো যায়, বাংলাদেশের এই ভূমিকা কিভাবে দেখছেন যারা বিক্ষোভ করছেন তারা?
আপনি প্রশ্নটা আবার বলুন, কারণ এখানে অনেকের কণ্ঠস্বরে ঠিক শোনা যাচ্ছে না। আপনি কি জানতে চাইছেন?
জি, আমি জানতে চাইছিলাম বিক্ষোভ সমাবেশটি ঠিক কতক্ষণ আরো চলবে এবং বাংলাদেশের যে ভূমিকা।
আমি আপনাকে, আমি আরেকজনকে এখানে দাঁড়িয়ে আছেন আরেক সদস্য, আমি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি, কারণ আজকে অন্তত সারাদিনের কর্মসূচি নিয়েছেন এরা। তো আপনি আমাকে বলবেন যে এই কর্মসূচি আপনারা এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরে আপনারা কোথায় যাচ্ছেন?
আমরা এখন এরপরে থেকে আমরা এখানে যাব, স্টেট ডিপার্টমেন্ট থেকে আমরা ওখানে গিয়ে ঘেরাও করবো, হোয়াইট হাউস থেকে যাবো। সেখান থেকে আমরা সবকিছু মিলে আমাদের আজকে যে আমাদের ইস্যু, আমাদের যে মানব অধিকার, যে মানুষের যে অধিকার, রোহিঙ্গাদের যে ব্যাপারটা হচ্ছে, তাদেরকে যেভাবে
বাংলাদেশ সরকার মিয়ানমারের সরকারের সঙ্গে কথা বলছে, এটাই কি জানতে চাচ্ছিলেন?
জি, আমি আসলে যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম সেটি খানিকটা এসেছে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও জেনে নিব আপনার কাছ থেকে। আজকের মতো আমাদের শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও তাহিদুল ইসলাম, আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করি আজকের যে সমাবেশ মানবতার জন্য, আজকে প্রবাসী বাংলাদেশিরা যে এখানে সমবেত হয়েছেন, তাদের সেই ইচ্ছা, তাদের সেই ঐকান্তিক ইচ্ছা সফল হোক এবং আমাদের সবার ইচ্ছা সফল হোক, এটাই আমাদের সবার।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
এদিকে সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক আন্তর্জাতিক গণ আদালত পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনাল পিপিটি আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও দেশটির সেনাপ্রধান সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে। শুক্রবার আদালতে রায় দেওয়া হবে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগেও তিনি অভিযুক্ত হতে পারেন। গত 18 সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই আন্তর্জাতিক গণ আদালতের 43তম অধিবেশন বসে। কাল সকাল 10টায় মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার এই আদালতের 7 জন বিচারক রুদ্ধদ্বার কক্ষে বৈঠকে বসেন। রোহিঙ্গা নিধনে সামরিক সহযোগ হিসাবে অং সান সু চিকে চিহ্নিত করা হচ্ছে। বলা হয়েছে রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়নের দায় অং সান সু চি এড়াতে পারেন না। প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমান খান এই বিচার প্রক্রিয়া কাছে থেকে অবলোকন করেছেন। অল্প আগে মালয়েশিয়ায় তার সঙ্গে কথা হয়।
পার্লামেন্ট ট্রাইব্যুনাল এখানে এটা তাদের এর আগে এটা মূলত রোম বেসড একটি আন্তর্জাতিক সংগঠন, যেটা 1979 সালে এটি যাত্রা শুরু করেছিল। লাতিন আমেরিকার সৌর শাস্ত্রী বিচারের জন্য যে রাফেল ট্রাইব্যুনাল করেছিলেন বার্ট্রান্ড রাফেল, তারই ধারাবাহিকতায় এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এবং এ পর্যন্ত তারা 43টি অধিবেশনে বিশ্বের বিভিন্ন জায়গার বিষয়ে তারা এভাবে বসেছে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। এবং এই ট্রাইব্যুনালের বিচার এবং তার রায়ের উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বিবেক জাগ্রত করা, মানুষকে ন্যায় এবং যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের জীবনে ন্যায় এবং সুবিচার তারা পায়, তাদের মানবাধিকার যাতে রক্ষা পায়, সেই লক্ষ্যকে সামনে রেখে ট্রাইব্যুনাল গত 18 সেপ্টেম্বরে 7 সদস্যের একটি প্যানেল, যার প্রেসিডেন্ট হলেন একজন আর্জেন্টাইন জেনোসাইডের সেন্টার ফর জেনোসাইডের প্রতিষ্ঠাতা মিস্টার ফেরেস ট্রেইন, এবং তারা এবং আরো তাদের 7 জন বিচারকের প্যানেলের সামনে মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী, শুধু রোহিঙ্গারাই নয়, রোহিঙ্গা ছাড়াও মানদেলে, যেটা আরাকান থেকে 600 কিলোমিটার দূরে, সেখানেও দেখা গিয়েছে যে সেখানেও মুসলিম যে জনগোষ্ঠী তারা রোহিঙ্গা নন, কিন্তু তারা তাদের যে নির্যাতন নিপীড়ন, তাদের মসজিদ কিভাবে ধ্বংস করা হয়েছে, কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে তাদের যে কোনো অজুহাতে তারা কিভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে, সেই সব বিবরণ দিয়েছেন। এবং তাতে প্রসিকিউশন টিম এখানে যারা এই বিচারের সামনে যারা অপরাধ প্রত্যক্ষদর্শীদেরকে হাজির করেছেন, সেই সবার যে বিবৃতি, সাক্ষ্য এবং নির্যাতিত রোহিঙ্গারা, যেমন রোহিঙ্গা অনেক মহিলা যারা মালয়েশিয়ায় অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে এমন একজন ছিলেন যিনি কক্সেস বাজারে নির্যাতনের শিকার হয়েছিলেন, সেখান থেকে আবার তারা মালয়েশিয়ায় চলে আসেন, এরকমের কিছু ইন ক্যামেরা কিছু শুনানি হয়েছে। তো সমস্ত জবানবন্দি এবং সাক্ষ্য প্রমাণ এর সপক্ষে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে, প্রায় মনে হয় 3-4টা ভিডিও ফুটেজ, এটা 1 ঘন্টার বেশি হবে, এবং বিভিন্ন স্লাইড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই সবকিছুর মধ্যে দিয়ে যে জিনিসটা ফুটে উঠেছে প্রসিকিউশনের যে তাতে বার্মার ডিফ্যাক্টর নেত্রী অং সান সু চি এবং তার সামরিক সহযোগী বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচারের দায় দায় ফুটে উঠেছে পরিষ্কারভাবে, এবং তাদের বিরুদ্ধে জনহত্যা, মানবতাবিরোধী অভিযোগ খুব সুনির্দিষ্টভাবে আনা হয়েছে। আর বিশেষ করে একটা বিষয় খুব পরিষ্কার করা হয়েছে যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, বিশেষ করে গত 25 আগস্ট যেটা সর্বশেষ হামলা হয়, সেখানে বলা হয়েছে যে আরাকান সালভেশন আর্মি, তথাকথিত আরাকান আফসা যেটার নাম, যে সেই সন্ত্রাসী গোষ্ঠীর হামলার পরে তাদের সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে সামরিক অভিযান আনফিনিশড বিজনেস চলেছে, এটা মিয়ানমারের যে সরকারি ভাষ্য সেটিকে এখানে প্রসিকিউশন থেকে কৌশলীরা জোরালো ভাবে নাকচ করে দিয়েছেন।
বিচারকদের বিভিন্ন মন্তব্য থেকে পর্যবেক্ষকরা ধারণা করছেন রায়ে অং সান সু চিকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যাতে বিচার হয় তার জন্য সুপারিশ করা হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের 72তম অধিবেশনে আজ বৃহস্পতিবার অপরাহ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেবার কথা। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আহসানুল হক এবং সেলিম হোসেন। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাদের সঙ্গে এখন কথা বলছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ সাবরিনা আপনাকে। শুরুতেই শ্রোতা আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের সহকর্মী আহসানুল হক এখন রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হোটেলে রয়েছেন নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে, এবং আমাদের অপর সহকর্মী সেলিম হোসেন এখন রয়েছেন জাতিসংঘের সদর দপ্তরের সামনে। এই দুজন ছাড়াও আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, তিনি মূলত প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য নিউ ইয়র্কে রয়েছেন। তিনি হচ্ছেন ওয়াহিদুল ইসলাম, 71 টিভির সাংবাদিক। আমরা এই তিনজনের কাছ থেকে মূলত জানার চেষ্টা করব জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং আমাদের প্রধানমন্ত্রীর সফর নিয়ে। আমি শুরুতেই যেতে চাই ওয়াহিদুল ইসলাম আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আজ প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে, তিনি ঠিক কখন ভাষণ দেবেন এবং ভাষণের বিষয়বস্তু সম্পর্কে আপনি কি কিছু জানতে পেরেছেন?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6:30 পর ভাষণ দেবেন। এখানে ভাষণে মূলত বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির কথা, এবং এর বাইরেও তার ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গাদের ইস্যুটি। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ের সহিংসতায় অন্তত 4 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, এবং বাংলাদেশ সরকার চায় তাদেরকে আবার মিয়ানমারে ফিরিয়ে দিতে, এবং সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি জানেন যে ওআইসির একটি কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি যে প্রস্তাবনা দিয়েছিলেন 6 দফা, সেই প্রস্তাবনার কথাও এখানে কিন্তু তুলে ধরবেন, যে মিয়ানমারের ভিতরে একটি নিরাপদ অঞ্চল তৈরি করে জাতিসংঘের অধীনে রোহিঙ্গাদের সেখানে রাখার ব্যবস্থা।
ওয়াহিদুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, আমরা বিস্তারিত আরো একটু জানবো, এবং আমরা এটাও জানি আজ প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়া ছাড়াও আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে তিনি অংশ নেবেন, সেসব বিষয় আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। তার আগে আমাদের সহকর্মী আহসানুল হক আপনার কাছে যেতে চাই, গ্র্যান্ড হায়াত হোটেলের কি অবস্থা? প্রধানমন্ত্রী কি হোটেল থেকে বের হয়েছেন?
না, প্রধানমন্ত্রী হোটেলে আছেন, আমি গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আছি, এবং তিনি কিছুক্ষণ আগে IBM প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, এবং তার আগে তিনি পানি ব্যবস্থাপনা বিষয়ক একটি আলোচনায় অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে স্থানীয় সময়ে সন্ধ্যা 6:30 দিকে ভাষণ দেবার কথা, যেটি বাংলাদেশে ভোর 4:30 দিকে হবে, এবং আমরা আশা করছি যে তিনি সেখানে রোহিঙ্গাদের শরণার্থী সংকট নিয়ে একটি শক্তিশালী বক্তব্য রাখবেন। এখানে জানিয়ে রাখি যে গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আমি যখন এসে পৌঁছলাম কিছুক্ষণ আগে, আমার সামনে দিয়ে বেরিয়ে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এবং তার চারপাশে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, এবং জাস্টিন ট্রুডোকে আমি সামনাসামনি আজকে প্রথম দেখলাম। অত্যন্ত সুদর্শন জাস্টিন ট্রুডো দ্রুত পদক্ষেপে তিনি হোটেলের লবি দিয়ে বেরিয়ে গেলেন, সম্ভবত জাতিসংঘে গেলেন তিনি। আরেকটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রীর সাথে একটা বড় বাণিজ্য প্রতিনিধি দল এসেছে, প্রায় 150-র বেশি সংখ্যক প্রতিনিধি এসেছেন বাণিজ্য প্রতিনিধি দলের অংশ হিসেবে। তার মধ্যে একজন আমার সাথে এখানে আছেন, তিনি হচ্ছেন BGMEA এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান। এই যে বাণিজ্য প্রতিনিধি দল, তারা এসেছেন বাংলাদেশের বাণিজ্য পণ্য সারা বিশ্বের সামনে ভালোভাবে তুলে ধরা, বাংলাদেশের পণ্যের ভাবমূর্তি উন্নত করার জন্য তারা এখানে বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন। ফারুক হাসান তার সংক্ষেপে তিনি একটু জানাচ্ছেন যে তারা এই প্রতিনিধি দলের অংশ হিসেবে তারা এখানে কি করছেন। ফারুক হাসান, BGMEA এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
স্বাগতম। আমি আসলে এখানে প্রাইম মিনিস্টারের ডেলিগেশনে এসেছি। এখানে আমাদের সবচেয়ে বড় কিন্তু ইউনাইটেড নেশন যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আসলে সবার সাথে দেখা হয়, এটা ইন্টারন্যাশনালি সব দেশের লোকরা আসে, এবং অল বিজনেস পিপলরা এখানে আছে, বড় বড় যারা বিজনেস কাজ করছে তারা এখানে আসে। আমি যেহেতু গার্মেন্টসকে রিপ্রেজেন্ট করি, আপনি জানেন যে বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না। আমরা সারা ওয়ার্ল্ডে আমরা সেকেন্ড লার্জেস্ট, আমেরিকাতে আমরা থার্ড। আমি মনে করি যে আমাদের যে বাংলাদেশে একটা যে ইমেজ প্রবলেম আছে, সেই ইমেজে আমাদের ব্র্যান্ডিং এর ব্যাপারে আমাদের অনেক কাজ করতে হচ্ছে এবং সেই ব্র্যান্ডিং নিয়ে আমরা এখানে কাজ করছি, সবার কাছে আমরা তুলে ধরছি যে বাংলাদেশে কিন্তু এখন আমরা হাই এন্ডের প্রোডাক্ট করছি, হাই প্রোডাক্ট করছি, গুড কোয়ালিটি প্রোডাক্ট করছি এবং এখানে বাংলাদেশের ফ্যাক্টরিগুলো এখন ওয়ার্ল্ডের টপ ফ্যাক্টরি। আমাদের এখানে যে 67 গ্রিন রেটেড ফ্যাক্টরি আছে এবং ওয়ার্ল্ডের টপ ফ্যাক্টরিগুলো বাংলাদেশে আছে, টপ 13 ফ্যাক্টরির মধ্যে সাতটাই বাংলাদেশে। এই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরতে চাচ্ছি এবং এখানে আমরা কিভাবে আরো বায়োলেটারাল বিভিন্ন বিজনেসম্যানদের সাথে আমরা কথা বলছি, শুধু ইউএসএ না, আমাদের ইউএসএ যারা এখানে এনআরবি আছে, যারা এখানে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট করার জন্য, তাদেরকেও আমরা কথা বলছি। একদিকে যেমন গার্মেন্টস, আরেকদিকে আইটি, অন্য এরিয়াতেও যেন টুরিস্ট, অন্য এরিয়াতে অনেক সুযোগ আছে, অনেক স্কোপ আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলছি এবং আমরা মনে করি যে বাংলাদেশে যদি আমরা ব্র্যান্ডিংটা আরো ভালো পজিটিভ সাইডে আমরা নিতে পারি, অনেক আমাদের যে যত গুড প্র্যাকটিসেস বাংলাদেশে আছে সেগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি ইন্টারন্যাশনালি আমরা যে ভালো প্রোডাক্ট তৈরি করছি সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো এবং আমাদের এক্সপোর্ট একদিকে যে আমরা বাড়াতে পারবো এবং আমাদের ইমেজটা সেভাবে তুলে ধরবে। এবং আমরা অলরেডি সবার সাথে ইউএনএ বিভিন্ন যে কনফারেন্স হচ্ছে সাইড বাই সাইড বাইলেটারাল যতগুলো আছে সেগুলোতে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি। এখানে আমাদের এফবিসিআই প্রেসিডেন্ট শফিকুল ইসলাম মহিউদ্দিন ওনার নেতৃত্বে বিজনেস ডেলিগেশন এসছে এবং আমরা মনে করি যে আমরা একটা ভালো একটা কনসেপ্ট এখানে আমরা দিতে পারছি, আমরা ভালো একটা ইমেজ তৈরি করতে পারছি, আগামীতে আমরা এটার বেনিফিট এবং এটার গুড সাইডগুলো আমরা পাবো।
আহসানুল হক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আহসানুল হক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
জি, আমরা আপনার কাছে আবারও ফিরবো এবং সে সময় মূলত আমরা একটু জানার চেষ্টা করব, আমরা যতটা জানি আজকে জাতিসংঘের মহাসচিবের আয়োজনে একটি মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে এবং সেই মধ্যাহ্নভোজটি কখন হবে এবং তিনি আসলে কখন বের হবেন হোটেল থেকে, এইসব বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও কথা বলবো। এখন আমরা যাচ্ছি সেলিম হোসেন আপনার কাছে। আপনি তো জাতিসংঘের সামনে রয়েছেন, সেখানকার পরিবেশ আমাদেরকে যদি একটু জানান, নিরাপত্তা সহ, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আজ কি হচ্ছে, কোন কোন নেতা বৈঠক ভাষণ দেবেন, আপনি জানতে পেরেছেন কিছু?
হ্যাঁ তহির, আমি একেবারে জাতিসংঘ সদর দপ্তরের মূল গেটে দাঁড়িয়ে আছি, এখান দিয়েই লোকজন সব লাইন ধরে ভেতরে ঢুকছে। আপনি নিরাপত্তার কথা যেহেতু বললেন, সেই জন্যই বলছি যে কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে দিয়ে সবাইকে যেতে হচ্ছে। আমার মনে হয় যে ভিআইপি সিআইপি সাধারণ মানুষ সবাই একই ভাবে নিরাপত্তা দরজা পার হয়ে যেতে হচ্ছে। আর আজকের সকাল থেকে অধিবেশন শুরু হয়েছে, মূলত সকাল 8টা থেকে প্রথম যে অধিবেশনটি ছিল প্রোগ্রেস, তারপরে অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন দ্য ফোর্স টু কমব্যাট অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, যেটা একটা বিজ্ঞান ভিত্তিক সেশন ছিল, ওটা শেষ। আর এখন 2:30 যে সেশনটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, জেন্ডার ইকুয়ালিটি, ডাটা অ্যান্ড ডিসিশন মেকিং, এটার জন্য সবাই এখন ভেতরে ঢুকছে। এবং এর ভেতরে আমি দেখলাম যে আমার নিউ ইয়র্কের বেশ কয়েকজন পরিচিত সমাজকর্মী সবিতা দাস সহ বেশ কয়েকজনকে আমি দেখলাম যাচ্ছে, বললো যে এই জেন্ডার ইকুয়ালিটি প্রোগ্রাম, মহিলা সবাই প্রোগ্রামে তারা অংশ নিতে যাচ্ছে। আর আমার পাশে দাঁড়িয়ে আছেন এখন সাপ্তাহিক ঠিকানা জানেন, এখানকার সবচেয়ে জনপ্রিয় একটি পত্রিকা, তার সিইও সাইদুর রব, তো তাকে আমি দিচ্ছি। কিন্তু তার আগে আরো দুটো প্রোগ্রামের কথা বলি। মবিলাইজিং দ্য প্রাইভেট সেক্টর টু অ্যাড্রেস রেফিউজি ক্রাইসিস, এটা আমার মনে হয় আজকে 3:30 স্কেডিউলে আছে, খুব গুরুত্বপূর্ণ একটি সেশন হবে যেখানে রেফিউজি ক্রাইসিস নিয়ে আলোচনা হবে, যে যার মধ্যে সারা দুনিয়ার যেসব মিডল ইস্টার্ন বা অন্য দেশের রেফিউজিরা আছে, ইউরোপে মাইগ্রেট করেছে গত কয়েক মাস ধরে, তাদের সম্পর্কেই মেইনলি কথাবার্তা হবে। এবং আমি আশা করছি এই রেফিউজি ক্রাইসিস অধিবেশনটিতে বাংলাদেশে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বড় একটি বক্তব্য হয়তো রাষ্ট্রপ্রধানরা দেবেন। আর তার আগে আরেকটু কথা বলি, ডক্টর ইউনুসের সঙ্গে আমার দেখা হয়েছে কিছুক্ষণ আগে, বোধহয় আধা ঘন্টা আগে, এই গেট দিয়ে আমি যখন দাঁড়িয়েছিলাম,
নোবেল পুরস্কার জয়ী,
নোবেল পুরস্কার বিজয়ী, শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসকে আমি চেষ্টা করলাম, বললাম যে স্যার আপনি একটু আমার সঙ্গে কথা বলেন রোহিঙ্গা ক্রাইসিস এবং অন্য প্রসঙ্গ, তো উনি বললেন যে আমার খুব তাড়া আছে, হয়তো উনি বলতে চাচ্ছিলেন না সেই জন্য, তো উনি বললেন না, আমি জাস্ট একটা ছবি তুলেছি তার সঙ্গে। আর আজকে শেষ যে অধিবেশনটি আছে সেটি হলো মাইগ্রেশন অ্যান্ড 2013 অ্যাজেন্ডা এইটা নিয়ে, তো এর ভেতরেই হয়তো আমাকে, আপনি বললেন যে 6:30 ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু আমাকে এখান থেকে মুখ্য সচিব এবং মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যখন বেরোলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে 6:00 খুব সম্ভবত ভাষণ দেবেন। নূর আলম মিনা যে ইউএনএ আমাদের প্রেস মিনিস্টার তাকেও জিজ্ঞেস করলাম, তো সবাই বলেছে যে 6:00 পরেই মোটামুটি আমাদের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। আর এই ভাষণের পরে প্রেস কনফারেন্স হবে বাংলাদেশি প্রেস পিপল যারা আছেন নিউ ইয়র্কে তাদের মূলত উদ্দেশ্য করে, ওখানেও সব সাংবাদিকরা থাকবেন এবং ভয়েস অফ আমেরিকার সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকার আছে।
জি, আপনারা আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি,
আমি সাইদুর রাবের কাছে এক মিনিটের জন্য একটু প্রতিক্রিয়া যাব।
জি, আপনি আমাদেরকে যদি খুব সংক্ষেপে একটু আপনার প্রতিক্রিয়া জানান যে এবারের অধিবেশনে আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকা কেমন দেখলেন?
ধন্যবাদ। 72তম অধিবেশন শুরু হয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। বাংলাদেশের বিরাট প্রতিনিধি দল এসেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে, উচ্চ পদস্থ অনেক মন্ত্রী সচিবরা রয়েছেন, তারপরে ব্যবসায়ী দল রয়েছেন, উনি কর্মব্যস্ততার মধ্য দিয়ে নানান সেশনে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের। আজকে অর্থাৎ বৃহস্পতিবারে সন্ধ্যা 6:00 দিকে উনি সিকিউরিটি কাউন্সিলে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বক্তব্য পেশ করবেন। আর ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন নর্থ কোরিয়া সম্বন্ধে, নর্থ কোরিয়াকে ওয়াইপ আউট করে দিবেন, এইটা নিয়ে বিরাট প্রতিক্রিয়া হচ্ছে।
জি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আসলে আজকে আমাদের একদম সময় কম, আমরা যেতে চাই ওয়াহিদুল ইসলাম আপনার কাছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি যদি আমাদেরকে জানান, আজকে আমরা যতটা জানি যে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে আমাদের প্রধানমন্ত্রী, আপনি এটা কি আমাদেরকে একটু নিশ্চিত করবেন? এবং জাতিসংঘের মহাসচিবের সঙ্গে মধ্যাহ্নভোজটি হয়ে গেছে, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে, অনানুষ্ঠানিক দেখা হয়েছে, এবং আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে অনানুষ্ঠানিক দেখা হয়েছে, এই তিনটি বিষয়ে যদি আপনি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বলেন।
তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাতিসংঘের যে ভাষণ দিবেন, সেই ভাষণের পরপরই কিন্তু জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং প্রধানমন্ত্রী এখানে তিনি বাঙালিদের সম্বোধন হয়েছিল, সেখানে তিনি বলেছেন যে এবারের অধিবেশনে তার আসার মূল লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। সুতরাং সেই বিষয়টি নিয়েই তিনি জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা যে রয়েছে, ইউএনএসসিআর এবং আরো অন্যান্য সংস্থা, ইউনিসেফ সহ, সেই তারাও কিন্তু বাংলাদেশের এই রোহিঙ্গাদের যারা পালিয়ে চলে গেছে তাদের নিয়ে কাজ করছে। সুতরাং প্রধানমন্ত্রী এই বৈঠকগুলিতে এইসব বিষয় নিয়েই কিন্তু কথা বলবেন। তাহলে আপনাকে আরেকটি কথা সংক্ষেপে জানিয়ে রাখি, এখানে যে সারা বিশ্বের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা ভাষণ দিচ্ছেন, তাদের অনেকের ভাষণেই কিন্তু এই রোহিঙ্গাদের বিষয়টি উঠে এসেছে। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বাসা দাঁড়ানোর কথা জানিয়েছেন এবং রোহিঙ্গাদের যে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেটি বন্ধের কথা বলেছেন এবং কোফি আনান কমিশনের যে রিপোর্ট দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের দাবি
করেছেন। জি, ওয়াহিদুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে আপনি শুরু থেকেই এখানে রয়েছেন, অর্থাৎ জাতিসংঘের অধিবেশন শুরু হওয়ার থেকে আপনি এখানে রয়েছেন এবং আপনি সামগ্রিক চিত্রটি সংক্ষেপে আমাদেরকে তুলে ধরেছেন। এবং দুঃখ প্রকাশ করছি আহসানুল হক আপনার কাছে, কারণ আমরা চাইছিলাম আপনার কাছ থেকে জানতে যে প্রধানমন্ত্রী ঠিক কখন হোটেল থেকে বের হবে, আমরা সেটা এখন জানাতে পারছি না। যেতে যেতে শ্রোতা আপনাদেরকে জানিয়ে যাই এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর 9 বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং এবারও ভাষণটি বাংলা দেবেন। আমরা আশা করছি আগামী দিনই আপনাদেরকে তার ভাষণের বিস্তারিত জানাতে পারব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
হিউস্টনে বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও স্বাস্থ্য সমস্যা সহ সেখানকার মানুষের নানা ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসনের প্রতিবেদন শোনাচ্ছেন তাহিদুল ইসলাম।
হিউস্টনে পাঁচ দিনে 3 লাখ কোটি গ্যালন বৃষ্টিপাত হওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক এলাকা এখনও বন্যা কবলিত, সেখানে পানি বিষাক্ত হয়ে গেছে এবং বিদ্যুতের তার পানির নিচে থাকায় কেউ কেউ বিদ্যুৎপৃষ্ট হচ্ছেন। যেমন এন্ড্রু পাসাক, তার এলাকায় ফিরে তার পোষা বিড়ালটি খুঁজতে গিয়ে তার বাড়ির বাগানই বিদ্যুৎপৃষ্ট হন। তার মা জুডি পাসাক বলছিলেন,
তারা আমার ছেলেকে সাহায্য করতে পারেনি, এমনকি তাকে উদ্ধারও করতে পারেনি। সে পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। অন্ততপক্ষে 2 স্বেচ্ছাসেবক উদ্ধারকারী এইভাবেই প্রাণ হারায় যখন তাদের নৌকা পানির নিচে থাকা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। এবং বন্যা কবলিত এলাকায় আরও কিছু সমস্যা রয়েছে, যেমন বন্যার কারণে অনেকে ইনসুলিনের মতো জীবন রক্ষাকারী ওষুধ না নিয়েই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং স্থানীয় হাসপাতালগুলো তাদের সাহায্য করছে, তবে হিউস্টন এখনও অনেক পানি জমে রয়েছে সেখানে এবং দিনের বেলায় 90 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকায় সেখানকার পরিবেশ মশা ও ব্যাকটেরিয়া জন্মানোর জন্য একেবারে উপযুক্ত স্থান হয়ে উঠেছে। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ডক্টর স্যামুয়েল ডরভিচ বলছিলেন,
The public health concerns following Hurricane Harvey go way beyond the immediate flooding and rainwater. The concerns extend to mosquitoes and the diseases they carry when standing water is available, especially
ঘূর্ণিঝড় হারভির পর জনস্বাস্থ্যের বিষয়টি তাৎক্ষণিক বন্যা পরিস্থিতি যে অবস্থা থাকে তার বাইরে চলে গেছে। এখন উদ্বেগের বিষয় হচ্ছে মশা এবং মশাবাহিত রোগ, কারণ সব জায়গাতেই পানি জমে রয়েছে, বিশেষ করে পাত্রগুলোতে। মানসিক স্বাস্থ্য আরও একটি উদ্বেগের বিষয়। বিধ্বস্ত ঘরগুলোতে মোল্ড বা এক ধরনের ছত্রাকের বৃদ্ধিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বন্যার পানিতে মানুষ চলাফেরা করায় বহু ওষুধ প্রতিরোধী সংক্রমণ বা ইকোলি তৈরি হতে পারে। ডক্টর স্যামুয়েল ডরভিচ আরও বললেন,
If wastewater treatment facilities are overwhelmed, there's potential for sewage to get into the water, and then there's the drinking water that comes out of the tap, which is threatened as well.
যদি বর্জ্য পানি পরিশোধন সুবিধা ক্ষতিগ্রস্ত হয়, তবে ড্রেনের ময়লা পানি মেশার সম্ভাবনা রয়েছে, এবং তখন পানির কল থেকে যে খাবারের পানি আসে তা মানুষের জন্য হুমকি স্বরূপ। বন্যার কারণে বর্তমান হিউস্টনের একটি পরিশোধনাগারের কার্যক্রম সীমিত রয়েছে।
অপরিশোধিত পানি, ছত্রাক এবং ছত্রাকজনিত কারণে শ্বাসযন্ত্রের সমস্যা বেড়ে যেতে পারে। ঘরের দেয়াল, আসবাবপত্র, কার্পেট বন্যার যে পানি শোষণ করে থাকে তা থেকে নানা কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে, এমনকি মারাও যেতে পারে। সিডিসি এবং জনস্বাস্থ্য কর্মকর্তারা এইসব সমস্যার সমাধানে সাহায্য করতে পারেন, কিন্তু যারা নিজের পরিবারের সদস্য ও বন্ধুকে মারা যেতে দেখেছেন এবং সব কিছুই হারিয়েছেন, তাদের মানসিক সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সবাই। এবং তাহিদ, আমরা যেমন জানি যে এই ধরনের যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের পর সেই যে ক্ষতি হয়, বিরাট ক্ষতি হয়, সেগুলো কাটিয়ে ওঠা খুব সহজ নয়।
জি, আমরা এটাও তো জানি যে আমাদের ফ্লোরিডার একই ধরনের অবস্থা হবে আসলে,
কারণ
এর মধ্যে আমরা দেখেছি
আরমার বয়ে গেল,
জি আরমার তাণ্ডব আমরা দেখেছি, এবং প্রত্যাশা করছি যে ফ্লোরিডার মানুষ এসব সমস্যার মধ্য দিয়ে যাবে না, আর গেলেও তারা অনেক বেশি সাহায্য পাবে, যে কারণে তারা এই ধরনের সমস্যাগুলো এড়িয়ে যেতে পারবেন,
সেটাই আশা করা যায়।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
ইরান সরকারের ধর্মীয় স্বাধীনতার চরম অসহিষ্ণুতা অব্যাহত রয়েছে। 27 আগস্ট তারিখেই ইরানের বিপ্লবী আদালত আধ্যাত্মিক আন্দোলনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী তাহেরিকে মৃত্যুদণ্ড প্রদান করে। ধর্মীয় কাল্ট প্রতিষ্ঠা এবং পৃথিবীর বুকে দুর্নীতি ছড়িয়ে দেবার জন্য তাঁকে অভিযুক্ত করা হয়। মিস্টার তাহেরি বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা এবং বিকল্প ওষুধ বিষয়ে শিক্ষাদান করেছেন। 2000 সালে তিনি ইরফানে হালগে বা ঈশ্বরের সঙ্গে মিলন প্রত্যাশী এক সংস্থা গড়ে তোলেন। তার আন্দোলনে ব্যাপকতা লাভ করলে তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, যারা তার ঈশ্বরের সঙ্গে মিলন প্রত্যাশী তত্ত্বকে প্রতিষ্ঠিত শিয়া মতবাদের প্রতি হুমকি বলে ভাবতে শুরু করে। 2010 সালে তাঁকে গ্রেফতার করা হয় এবং তিনি পবিত্র মতবাদকে অপমান এবং অবৈধ চিকিৎসা চালাবার মতো অপরাধে 5 বছরের কারাদণ্ড ভোগ করেন। তাঁর কারাদণ্ডের মেয়াদে শেষ হলে তাঁকে মুক্তি না দিয়ে প্রথমবারের মতো পৃথিবীতে দুর্নীতি ছড়াবার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। আপিল করা হলে সেই সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয়, তবে তিনি 2011 সাল থেকে কারাবন্দী অবস্থায় রয়েছেন। মিস্টার তাহিরের পরিবার জানিয়েছেন যে তাঁকে হয়রানি করা হয়েছে এবং জোরপূর্বক ভিডিওতে স্বীকারোক্তি আদায় করা হয়। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিওয়ার্ড এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ইরানি আদালত কর্তৃক মোহাম্মদ আল তাহিরের মৃত্যুদণ্ডাদেশের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ধর্মীয় একটি কাল্ট প্রতিষ্ঠা এবং তথাকথিত পৃথিবীতে দুর্নীতি ছড়িয়ে দেবার অভিযোগ ভাষা প্রকাশের ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং শুধুমাত্র অত্যন্ত গর্হিত কাজের জন্য মৃত্যুদণ্ড প্রদানের ইরানের যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়। মিস নেভার্ড জানান, একই ধরনের অগ্রহণীয় অভিযোগে সম্প্রতি মিস্টার তাহিরের অনুসারীদের গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সরকারের প্রতি মিস্টার তাহিরের সাজা ও মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত পরিবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবার আবেদন জানাচ্ছে। যে প্রতিবাদী কণ্ঠস্বর ইরানি ও আন্তর্জাতিক আইনের আওতায় ইরানকে তার বাধ্যবাধকতা সমুন্নত রাখতে এবং ইরানের সকল জনগণের মানবাধিকারকে শ্রদ্ধা ও নিশ্চিত করার কথা বলে, আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।
আপনারা এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল।
যুক্তরাষ্ট্র
জি, এখন আপনারা শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, এবং আমাদের সংক্ষিপ্ত সংবাদে রয়েছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। আমি আসলে সংক্ষিপ্ত সংবাদ শুরুই করে ফেলেছিলাম প্রায় সাবরিনা। খবরগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির জবাবে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছেন। পিয়ংইয়ং সরকারের সঙ্গে দ্বন্দ্বে কৌশল নির্ণয়ের জন্য তিনি আজ দক্ষিণ কোরিয়া এবং জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। প্রথমে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন, এবং পরে তাদের সঙ্গে একত্রে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যাহ্নভোজ বৈঠকেও মিলিত হন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উপর্যুপরি পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখার ব্যর্থ প্রচেষ্টা নিয়েই তারা কথা বলছেন। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে গতকাল বিপুল সংখ্যক লোক অবরুদ্ধ মুসলিমদের মানবিক সাহায্যে চালানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে, পরে পুলিশ তাদের তাড়া করে। সরকারের তথ্য দপ্তর জানাচ্ছে যে প্রায় 300 জন প্রতিবাদকারী বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়েতে একটি জাহাজ ঘাটে সমবেত হয়, যেখানে খাদ্যদ্রব্য, পানি এবং মশারি সহ প্রায় 50 টন সাহায্য সামগ্রী একটি নৌকোয় তোলা হচ্ছিল। রাজ্যের উত্তরাঞ্চলে আটকে পড়া রোহিঙ্গা মুসলমানদের জন্য এসব সাহায্য সামগ্রী দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। বুধবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় 30 কিলোমিটার দূরে এক সাংবাদিক আততায়ীর হাতে নিহত হয়েছেন। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
মাত্র 17 দিন আগে ব্যাঙ্গালোর শহরে খুন হয়ে যান বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশ। বুধবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার 30 কিলোমিটার দূরে একটি জায়গায় সিপিএম এর সঙ্গে উপজাতিদের সংগঠন পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার সংঘর্ষের খবরাখবর করতে গিয়ে খুন হলেন 27 বছর বয়সী টেলিভিশন সাংবাদিক শান্তনু ভৌমিক। তিনি দিন রাত চ্যানেলে কর্মরত ছিলেন। পিএফটির আবার অভিযোগ, শান্তনু আসলে তাদের সংগঠনের বিরুদ্ধে কাজ করছিলেন এবং তিনি সিপিএম এর কর্মী। পিটিএফ উপজাতিদের জন্য স্বতন্ত্র রাজ্য চায় ত্রিপুরা ভেঙে, কিন্তু অবশ্যই শাসক সিপিএম দল তার বিরোধী। গৌরী বা শান্তনু কারুর হত্যার জন্যই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগরতলা আর কলকাতার প্রেস ক্লাবে দুই হত্যারই তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সামুদ্রিক ঘূর্ণিঝড় মারিয়ার ফলে আজ পোর্টোরিকোতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। গোটা দ্বীপজুড়েই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে, বহু এলাকা প্লাবিত হয়েছে এবং অন্তত একজন এতে প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই পোর্টোরিকো অঞ্চলে গত 50 বছরে এটি ছিল সবচাইতে শক্তিশালী ঝড়। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন থাকায় এবং যোগাযোগ সম্ভব না হওয়ায় ক্ষয়ক্ষতির সবটুকু এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং আফগানিস্তানকে স্থিতিশীল করার ব্যাপারে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকার সংকল্প ব্যক্ত করেছে, কিন্তু বলেছে যে ওই যুদ্ধবিধ্বস্ত দেশে তার ঘোর শত্রু ভারতের কোনো রকম রাজনৈতিক বা সামরিক ভূমিকা তার কাছে গ্রহণযোগ্য নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন।
আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন কর্নেলিয়াস টেনর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.